श्री गुरौ श्रीयुता पदकमलौ श्री गुरुं वैष्णवांश्च श्रीरूपं सक्रजातं सहगना रघुनाथानितं तं सजीवं साधयितं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगनललिता श्रीविशाखानुतांश्च वंशाकल्पतरुभश्च कृपा सिन्धुभैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमः वं विष्णुपदाय कृष्णप्रष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने इति नामिने नमस्ते सारस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य सुतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे मुखम करति वाचलं पंगुलं हरिगिरिं तत्कृपा तमहं वंदे परमानंद माधवं सुगुरुदिनतरणं श्री चैतन्य ईश्वरं नमः ओं विष्णुपादाय कृष्णप्रष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी। तो आजकल शुभ सन्ध्याय अपनारा ইস্কন আয়োজিত এই হরে কৃষ্ণ উৎসবে যোগদান করার জন্য আমি ইস্কন পক্ষ থেকে সবাইকে হার্দিক ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা ভগবত গীতা থেকে পাঠ করে কিছু শ্রবণ করব। ভগবত গীতা সবাই মনে করে ভগবত গীতা একটি ধর্মীয় গ্রন্থ, তো ভগবত গীতা অবশ্যই একটি ধর্মীয় গ্রন্থ, এটা অধর্মের গ্রন্থ না, এটা ধর্মের গ্রন্থ। কিন্তু ভগবত গীতায় যা বর্ণনা করা হয়েছে এই শিক্ষা কোন একটি নির্দিষ্ট ধর্ম অবলম্বী নির্দিষ্ট জাতি নির্দিষ্ট গোষ্ঠী বা নির্দিষ্ট দেশের মানুষের জন্য উদ্দিষ্ট নয়। ভগবত গীতা হচ্ছে ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যা জ্ঞান দিয়েছেন এইরকম জ্ঞান যে প্রতিটি দেশের মানুষ প্রতিটি জাতির মানুষ প্রতিটি সময়ের মানুষ এই গীতার জ্ঞানকে জীবনে প্রয়োগ করতে পারে। যে জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ আজকে থেকে 5000 বছর পূর্বে কুরুক্ষেত্র অঙ্গনে তার ভক্ত এবং সখা অর্জুনের সম্মুখে প্রকাশ করেছিলেন সেই জ্ঞান আজকে 5000 বছর পরেও জগৎবাসীকে জ্ঞানালোকে উদ্ভাসিত করছে। তো ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মতন বদ্ধ জীবের কল্যাণের জন্য এই দিব্য জ্ঞান দিয়ে গেছেন। ভগবত গীতায় যা কিছু জ্ঞান প্রদান করা হয়েছে এ সমস্ত বাস্তব জ্ঞান। বাস্তব জ্ঞান অর্থাৎ যে শিক্ষা যে উপদেশ আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি, যে উপদেশ শিক্ষাকে ব্যবহার করে আমরা আমাদের মনুষ্য জীবনের মনুষ্য জীবনকে যথার্থ করতে পারি। আমরা এই মনুষ্য জন্ম লাভ করেছি লব্ধ্বা সুদুর্লভমিদম বহু সম্ভবান্তে মনুষ্যম অর্থদমনিতমপিহ ধীর তূর্ণম যতেত না পতেত অনুমূর্ত যাবান নিঃশ্রেষা বিষয় খলু সর্বতস্যা। লব্ধ্বা সুদুর্লভমিদম বহু সম্ভবান্তে বহু বহু জন্মের পরে এ দুর্লভ মনুষ্য জন্ম প্রাপ্ত জীব প্রাপ্ত হয়। দুর্লভ মানুষ দেহ দেহিনাং ক্ষণভঙ্গুর এই মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ। এই দুর্লভ হলেও ইতর প্রাণীর মতন এই দেহ ক্ষণভঙ্গুর, ক্ষণস্থায়ী। বলা আছে দুর্লভ মানুষ দেহ, মনুষ্য জন্ম লাভ করে অত্যন্ত দুর্লভ। আর মনুষ্য জন্ম লাভ করে তা থেকে আরো দুর্লভ কি? আর তত্রাপি দুর্লভ মনে বৈকুণ্ঠ প্রিয় দর্শন, তা থেকে আরো দুর্লভ হচ্ছে ভগবান ভক্তের সান্নিধ্য লাভ করা, ভগবান ভক্তের সঙ্গ লাভ করা। কেন না? সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লভে মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গের মাধ্যমেই আমাদের এই সংসার চক্রের আবর্তে আমরা ঘুরছি। কোন অনাদিকাল থেকে কৃষ্ণ ভুলি যেয়েছি অনাদি বহির্মুখ, অনাদিকাল থেকে কৃষ্ণ বহির্মুখ হওয়ার দরুন আমরা এই সংসার চক্রের আবর্তে ঘুরছি। পুনরপি জনমাম পুনরপি মরণম পুনরপি জননী যথারে শয়নম। ভগবান কৃষ্ণ ভগবদ গীতায় বলছেন, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানু দর্শন। প্রতিটি ব্যক্তিকে, প্রতিটি জীবকে, সে পশু হোক, পাখি হোক, কীট পতঙ্গ হোক, মনুষ্য হোক, গরিব হোক, ধনী হোক, এমনকি দেবতাদের পর্যন্ত সবাইকে এই সংসার চক্রের আবর্তে ঘুরতে হচ্ছে দুঃখ দোষানু দর্শন। এই চার প্রকারের দুঃখ, জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই সংসার চক্র আবর্তে আমরা ঘুরছি। তো এই সংসার চক্র আবর্ত থেকে মুক্তি লাভ করবার জন্য এই একটা শরীর ভগবান কৃপা করে আমাদেরকে দেন, সেটি হচ্ছে কি না, মনুষ্য শরীর। সেজন্য বলা হচ্ছে দুর্লভ মানুষ দেহ, এই মনুষ্যের শরীরটি লাভ করা অত্যন্ত দুর্লভ। তো মনুষ্য জীবনের উদ্দেশ্য কি, সেই কথাই ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ বর্ণনা করেছেন। বর্তমান অত্যন্ত দুঃখের বিষয় আমাদের ভারতবর্ষে, বিশেষ করে যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তাদের শাস্ত্রের প্রতি ততটা স্পৃহার নেই, শাস্ত্রের প্রতি বিতস্পৃহ। অন্য সম্প্রদায়ের লোকদের মধ্যে আমরা দেখি তাদের শাস্ত্র, সে কোরআন হোক বাইবেল হোক, যেভাবে গ্রহণ করে থাকে, আমাদের হিন্দুদের অত্যন্ত বিপর্যয় অবস্থা। আজকে আমি একটি স্কুলে অনুষ্ঠান করতে গেছিলাম, কটাই একটা ইংলিশ মিডিয়াম স্কুলে, প্রায় 200-250 ছাত্র সমবেত হয়েছিলেন সেখানে। তাদেরকে জিজ্ঞাসা করলাম, হাই স্কুলের ছাত্রছাত্রীদেরকে, তোমাদের মধ্যে কজন গীতা পাঠ করো, কোনদিন আদৌ গীতা পড়েছে একদিন জীবনে? আপনারা শুনলে আশ্চর্য হবেন, একজনও কেউ হাত তুলল না যে গীতা তারা পড়েছে। তখন আমি জিজ্ঞাসা করলাম, ঠিক আছে তোমরা গীতা পড়ো না ঠিক আছে, তোমরা তোমাদের বাড়িতে দেখেছ তোমাদের বাবা মারা গীতা পড়ে? কয়জন তোমাদের বাড়িতে বাবা মারা গীতা পড়ে? 5-7 জন ছেলে হাত উঠিয়েছে। আর কোন ছেলে জানে না যে তারা বাবা মারা গীতা যে পড়ে সেটাও নেই, বাবা মারা গীতা পড়ে না। তখন আমি জিজ্ঞাসা করছি, তোমাদের দাদু দিদিমা গীতা পড়ে দেখেছ? আরো 20-30 জন হাত তুলেছে। হ্যাঁ, আমাদের দাদু দিদিমারা গীতা পড়ে। এই হচ্ছে আমাদের হিন্দুদের অবস্থা এখন। যে ভগবত গীতার জ্ঞান সমগ্র বিশ্ববাসীকে দিকদর্শন দিচ্ছে, যে ভগবত গীতাকে আজকে আমেরিকা, জার্মান, জাপান, রুশের লোকেরা পর্যন্ত বুঝতে পেরেছে, এই ভগবত গীতায় কিছু শিখবার রয়েছে, যে শিক্ষা গ্রহণ করলে আমাদের মনুষ্য জীবন সফল হবে, সুখময় হবে, আনন্দময় হবে, আমরা মানুষের মতন মানুষ হতে পারব। অত্যন্ত দুঃখের বিষয় আমাদের দেশে তার আদর নেই। আমরা ভগবত গীতা ঘরে রাখি না, অনেক লোকের বাড়িতে ভগবত গীতাই পাওয়া যাবে না। যদি কার বাড়িতে ভগবত গীতা থাকে তো তাকে ঠাকুর ঘরে রেখে শুধু পূজা করে কেউ পড়ে না। আর লোকেরা মনে করে ভগবত গীতা মানে কি, এ বুড়ো বুড়িরা পড়বে, বা মৃত্যু সময় কার কানে গিয়ে ভগবত গীতা পাঠ করতে হয়। কিন্তু ভগবত গীতায় যে অত প্রয়োজনীয় বিষয় রয়েছে, আমার বক্তব্যের শেষে আমি জিজ্ঞাসা করলাম কি প্রশ্ন আছে ছেলেদের, তারা বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করল। ছোট ছেলেদের মনে কি আর উন্নত প্রশ্ন আসতে পারে, খুব সাধারণ প্রশ্ন, কিন্তু প্রতিটি সাধারণ প্রশ্নের উত্তর এই ভগবত গীতার মধ্যে তারা পেল। তেমনি সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করছে, মহারাজ আমরা কেন রেগে যাই, আমাদের মনে কেন ক্রোধ আসে, ছোট ছেলে আর কি প্রশ্ন জিজ্ঞাসা করবে, আমাদের কেন ক্রোধ আসে, মানে ওই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি নিজেই বুঝতে পারলাম যে কিভাবে মানে ভগবত গীতা যদি সবাই মনে করে শুধু না, এটা অবশ্যই অত্যন্ত উন্নত জ্ঞান, কিন্তু ভগবত গীতা শুধু উন্নত জ্ঞানী মুনি ঋষি তপস্বীদের জন্য উদ্দিষ্ট তা নয়, ভগবত গীতার মধ্যে সাধারণ মানুষ ছোট শিশুর প্রশ্নের উত্তর ভগবত গীতার মধ্যে রয়েছে। ভগবত গীতার অত সমাধান রয়েছে, আমাদের মায়াপুরে 3 দিন ধরে আমাদের গীতা জয়ন্তী উৎসব হচ্ছিল, তো ভগবত গীতার প্রথম অধ্যায়ের উপর আমি পাঠ দিয়েছিলাম, সেখানে আমরা পড়লাম যে যখন দুই দল সেনানির মাঝে না কুরুক্ষেত্র অঙ্গনে যুদ্ধের জন্য সবকিছু ব্যবস্থা রেডি, পিতামহ ভীষ্ম শঙ্খধ্বনি করেছেন, ভগবান কৃষ্ণ সমস্ত কৌরব পাণ্ডব সবাই শঙ্খধ্বনি হচ্ছে, একদম যুদ্ধ শুরু হবে, শঙ্খধ্বনি মানে যুদ্ধ শুরু হবে, ধনুষ বাণ নিয়ে অর্জুন রেডি। ঠিক সেই সময় অর্জুন জিজ্ঞাসা করছেন, হে কৃষ্ণ আপনি দয়া করে সেনারুভয়ের মধ্যে রথ স্থাপয়িতুম্যে অচ্যুত, হে অচ্যুত আপনি কৃপা করে দুই দলের সেনানির মাঝে আমার রথকে স্থাপন করুন, যাবত অহম নিরীক্ষামি আমি দেখতে চাই ক ময়া সহ যোদ্ধব্যম অস্মিন রণে সমুদ্ভবে, এই রণাঙ্গনে আমার সঙ্গে কে কে যুদ্ধ করতে এসেছে আমি দেখতে চাই। ভগবান কৃষ্ণ কি করেছেন, তিনি তো পার্থ সারথি, অর্জুনের রথের সারথি ছিলেন, তো রথকে নিয়ে সোজা যেখানে পিতামহ ভীষ্ম দ্রোণাচার্য মহারথের রয়েছেন তাদের সামনে রথকে রেখে দিয়েছেন, আর অর্জুন দেখছে দুই সেনানির মাঝে দাঁড়িয়ে অর্জুন দেখছেন যে আমি কার সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি, এরা পিতামহ পিতৃব্য মাতুল শ্বশুর ভাই বন্ধু দুই পক্ষের মানুষ, এসব আমার আত্মীয় স্বজন, তো তাকে দেখে সঞ্জয় বর্ণনা করছেন ধৃতরাষ্ট্রের কাছে, আর অর্জুন কৃষ্ণকে বলছে, হে কৃষ্ণ আমি এই দুই পক্ষে এই সেনানির মাঝে আমার আত্মীয় স্বজনকে দেখে আমার কি অবস্থা, আমি অত বিমর্ষ হয়ে পড়েছি যে আমার সারা শরীর কাঁপছে, আমার চর্ম যেন জ্বলে যাচ্ছে, আমার মুখ যেন শুকে যাচ্ছে, আমার হাতে গান্ডি পড়ে যাচ্ছে, মানে অত দুর্বিষহ অবস্থা, আমরা জীবনে সবাই দুঃখ পেয়েছি, সবাই অসুবিধার সম্মুখীন হয়েছি, কিন্তু অর্জুনের সেই যে পরিস্থিতি তিনি নিজে স্বয়ং বর্ণনা করছেন আমি কি অবস্থায় আছি, মানে আমার মনে হয় না অর্জুনের সেই রকম একটা দুর্বিষহ অবস্থা আমাদের জীবনে আসে না, কিন্তু এই ভগবত গীতা অত উন্নত আর অত শ্রেষ্ঠ, অর্জুনের সেই দুরাবস্থা থেকে তাকে উন্নীত করে তাকে তার নিজের কর্তব্যে তাকে নিযুক্ত করতে পেরেছে। তাই ভগবত গীতায় শুধু একটা ধর্মীয় গোষ্ঠীর কথা বর্ণনা করা হয়েছে তা নয়, প্রতিটি মানুষের জন্য, অতি বিজ্ঞ মানুষ থেকে শুরু করে ছোট শিশু পর্যন্ত প্রতিটি মানুষের প্রশ্নের উত্তর এই ভগবত গীতায় আমরা পাব। ছেলেটি জিজ্ঞাসা করছে আমাদের মনে কেন ক্রোধ আসে, কেন আমরা রাগি রাগ করি, তো ভগবান কৃষ্ণ বলছেন, ধ্যায়তে বিষয়ং পুংসঃ সংস্তেষু উপজায়তে সংগাত সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধ বিজায়তে। কাম থেকে যদি ক্রোধ আসে, সুন্দরভাবে বুঝিয়েছেন। তাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে ভগবদ গীতায় কোন একটা উদ্ভট কথা বা বিরাট অদ্ভুত কথা বর্ণনা নেই। ভগবদ গীতায় যা কিছু বর্ণনা রয়েছে সেগুলি উদ্দেশ্য নয় যে আমরা মৃত্যুর সময় একটু শুনে আমরা পবিত্র হয়ে যাব, মৃত্যুর সময় ভগবদ গীতা শুনলে আমরা স্বর্গে চলে যাব। এগুলো কিন্তু ভগবদ গীতার আসল উদ্দেশ্য নয়। ভগবদ গীতায় একটা শিক্ষা দেওয়া হয়েছে, যে শিক্ষা মানুষ সমাজ গ্রহণ করে মানুষ মানুষ মতন হতে পারবে, যে শিক্ষার মাধ্যমে আমাদের চেতনার বিকাশ আসবে। যদি ভগবদ গীতার শিক্ষার মাধ্যমে আমাদের চেতনার যথার্থ বিকাশ না হয়, তাহলে এই মনুষ্য সমাজ পশু সমাজে পরিণত হবে। বর্তমান যেভাবে মনুষ্য সমাজ হয়েছে, সারা প্রতি দেশে দেশে সংঘর্ষ, জাতি জাতির সংঘর্ষ, কোনো কারণ নাই, উদ্দেশ্য নাই, তবুও লোকেরা ঝগড়া করছে, ঠিক পশুদের মতন। তাই প্রভুপাদ বলেছেন, আমাদের বর্তমানের তথাকথিত আধুনিক সভ্যতা আমাদেরকে কি প্রদান করেছে, আমাদের সমাজকে প্রভুপাদের ভাষায় সোফিস্টিকেটেড অ্যানিমাল সোসাইটি, পরিমার্জিত পশু সমাজ। বর্তমানের সমাজ পরিমার্জিত পশু সমাজে পরিণত হয়েছে। কিন্তু পশ্চাতে চপশ্চাতে মানুষ দেখেও দেখতে পারছে না। আমরা মনে করছি আমরা অনেক উন্নত হয়েছি, রাস্তাঘাট, বাড়ি, গাড়ি, কত ফ্যাক্টরি, বিজ্ঞানের কত উন্নতি হয়েছে। কিন্তু এই সমস্ত উন্নতি কি আমাদেরকে যথার্থ সভ্য মানুষে পরিণত করতে পেরেছে? এই সমস্ত উন্নতি কি আমাদেরকে যথার্থ মনে শান্তি আনতে পেরেছে? আমরা শান্তিতে বসবাস করতে পারি? শান্তিতে বসবাস করতে দূরের কথা, আমরা এইরকম একটা পর্যায়ে এসেছি, যদি শান্তি পরিবেশ আসে আমাদের বিরক্তি লাগে, অত শান্তি থাকা যায় নাকি? ঝগড়াঝাটি না করলে, মারামারি না করলে শান্তি থাকা যায় না। শান্তি পরিবেশটা গ্রহণ করার যোগ্যতা আমরা হারিয়ে ফেলেছি মনে হয়। কিছু না কিছু একটা দঙ্গা থাকবে, সংঘর্ষ থাকবে, সেটা যেন মানুষের একটা আনন্দের উৎস প্রতীয়মান হয়। তো এই জন্যই ভগবত গীতার শিক্ষা বর্তমান সমাজে তার প্রচার প্রসার আর প্রয়োজনীয়তা বহুত পরিমাণে রয়েছে। সেজন্য আন্তর্জাতিক কৃষ্ণ ভাবানন্দ সংঘ পক্ষ থেকে আমাদের সারা বিশ্ব জুড়ে এই ভগবত গীতার প্রচার করা হচ্ছে। যেমন ভগবত গীতায় কর্মযোগের তৃতীয় অধ্যায়তে অর্জুন একটি প্রশ্ন করছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে। তো অর্জুন জিজ্ঞাসা করছেন যে অথ কেন প্রযুক্ত পাপম চরতি পুরুষ অনিচ্ছন্নপি বার্ষণে বলাতিব নিয়োজিত। তিনি বলছেন, হে বার্ষণে, মানে বৃষ্ণ বংশজ কৃষ্ণ, অথ কেন প্রযুক্ত পাপম চরতি পুরুষ, মনুষ্য কেন পাপ করে, মানুষ কার দ্বারা পরিচালিত হয়, অনিচ্ছন্নপি, অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক নিয়োজিত হয়, পাপাচরণে প্রবৃত্ত হয়। কৃষ্ণ অর্জুনের যে আলাপ আলোচনা হচ্ছে, কৃষ্ণ যে প্রশ্ন জিজ্ঞাসা অর্জুন যে প্রশ্ন জিজ্ঞাসা করছেন সে তার প্রশ্ন নয়, তার জন্য এই প্রশ্নের উত্তর দরকার নাই। অর্জুন এসব প্রশ্নের উত্তর জানে, তিনি মায়ামুক্ত, তিনি ভগবান কৃষ্ণের শুদ্ধ ভক্ত, তার সখা। কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। যেখানে কৃষ্ণ সেখানে জীব মায়া মোহিত হয় না। আর কৃষ্ণ সামনে অর্জুন বসে আছেন, কিন্তু অর্জুনের মনের মধ্যে সমস্ত প্রশ্ন, সমস্ত বিভ্রান্তি, তার কারণটি কি? না, ভগবানের ইচ্ছা। ভগবান ইচ্ছা করে অর্জুনকে এই সমস্ত বিভ্রান্তির মধ্যে ফেলেছেন, যার বশবর্তী অর্জুন কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবেন, যে প্রশ্নের উত্তরগুলি আমাদের মতন বদ্ধ জীবের জীবনে লাগবে, কাজে লাগবে। তো তিনি আমাদের হয়ে জিজ্ঞাসা করছেন, হে কৃষ্ণ, মানুষ কেন পাপ করে? অনিচ্ছানপি বার্ষণে বলাতিব নিয়োজিত, হে বিষ্ণু বংশজ, ইচ্ছা নাই। এটা আমরা সবাই উপলব্ধি করেছি, সবাই জীবনে কোনো না কোনো সময়ে এই পরিস্থিতির আমরা সম্মুখীন হয়েছি যে আমরা চাই না পাপ করতে, আমরা জানি এটা পাপ, তবুও যেন কেউ একটা ভিতর থেকে আমাকে প্ররোচিত করছে, না না তুমি করো, তুমি করো। সবাইকে কম বেশি আমরা এটা অনুভব করেছি, আমরা জানি পাপ, তবুও কেউ আমাদের প্ররোচিত করছে। ভিতরে শুধু হরিনাম বিক্রি হবে, আর কিছু বিক্রি হবে না। হরিনামের জন্য সবাই পয়সা পত্র নিয়ে এসছেন না বাদাম কিনতে পয়সা এনেছেন? হরিনামের জন্য পয়সা হচ্ছে শ্রদ্ধা, শ্রদ্ধা দিয়ে হরিকথা হরিনাম কিনতে হবে। হ্যাঁ, শ্রদ্ধা দিয়ে, যে যত বেশি শ্রদ্ধা দিয়ে শুনবে তত বেশি হরিনাম আর হরিকথা বাড়িতে নিয়ে যেতে পারবেন। তো যেটা বলছিলাম, সেটা কত না একটা তাৎপর্যপূর্ণ প্রশ্ন অর্জুন আমাদের হয়ে জিজ্ঞাসা করছেন, যে সমস্যার আমরা সবাই সম্মুখীন হই, এর জীবনের আসল সমস্যা। ভগবদ গীতায় এরকম বহু বহু সমস্যামূলক প্রশ্ন উত্থাপন করা হয়েছে আর পর্যালোচনা আলোচনা করা হয়েছে। আমরা তো মনে করি জীবনের সমস্যা মানে কি, ও স্কুল কলেজ নাই সমস্যা, আমাদের গ্রামে ইলেকট্রিসিটি নাই সমস্যা, আমাদের গ্রামে রাস্তাঘাট নাই সমস্যা, বেকার সমস্যা, জলের সমস্যা, এগুলো জীবনের আসল সমস্যা নয়, এগুলো জীবনের আসল সমস্যা নয়। আসল সমস্যা হচ্ছে জন্ম মৃত্যু যারা ব্যাধি, সে হচ্ছে আসল সমস্যা। আমাদের জীবনের আরো বহু বহু সূক্ষ্ম সমস্যা রয়েছে, সেই সমস্যার সমাধান যতদিন না হবে ততদিন আমাদের মানুষ জন্মের সফলতা আমরা লাভ করতে পারব না। এই স্থূল সমস্যার সমাধান করে মনুষ্য জীবনের সফলতা লাভ করা যায় না। কিন্তু ভগবদ গীতার আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমরা জীবনে যাকে সমস্যা বলে মনে করি এগুলি জীবনের আসল সমস্যা নয়, আমাদের জীবনে আরো অনেক সূক্ষ্ম গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে। সেই সমস্ত সমস্যার সমাধান করা তো দূরের কথা, সে সমস্যা আমরা চিনতেই পারি না। এগুলি যে জীবনের সমস্যা আমরা আমাদের বোধগম্যই হয় না, এগুলো তো আমাদের সূক্ষ্ম জ্ঞানের অভাবের দরুন। তো সেইগুলি, সেই সমস্যাটাকে ভগবানকে বলে যেতে হয়। জীবনের সমস্যা দূর করতে কিরকম হবে সেটা তো ভগবান বলবেন, আর জীবনের সমস্যাটা যাবে কি সেটা ভগবানকে বলে দিতে হয়। তো এখানে অর্জুন আমাদের হয় জিজ্ঞাসা করছেন যে কেন মানুষ পাপ করে, অনিচ্ছা সত্ত্বেও কেন পাপ করে? তো ভগবান কৃষ্ণ তার উত্তরে দিচ্ছেন যে কাম এস ক্রোধ এস রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপনা বৃদ্ধি এন ইহা বৈরিন। হে অর্জুন, তুমি এটি জেনে রাখ যে পাপ করার প্রবৃত্তি কোথা থেকে আসে, না রজগুণ থেকে সম্ভূত। কামই মানুষকে পাপে প্রবৃত্ত করে। আমরা কেন পাপ করি? না কাম থেকে, কাম এস ক্রোধ এস রজগুণ সমুদ্ভব। রজগুণ তমগুণ সত্ত্বগুণ এই তিন প্রকারের গুণ আছে, একে ত্রিগুণ বলে, প্রকৃতির ত্রিগুণাত্মিকা মায়া। এই সম্পূর্ণ জড় জগৎটি এই ভগবানের ত্রিগুণাত্মিকা মায়ার দ্বারা পরিচালিত হচ্ছে। আমরা যা কিছু কাজ করি এটা আমার স্বতন্ত্রতা নিয়ে কিন্তু আমরা কেউ কাজ করি না, আমরা সবাই এখন মায়ার দ্বারা পরিচালিত হয়, সত্ত্বগুণ রজগুণ আর তমগুণ। তাই আমরা দেখি বিভিন্ন লোকের স্বভাব ভিন্ন ভিন্ন প্রকারের, ভিন্ন ভিন্ন লোক ভিন্ন ভিন্ন জিনিসকে ভালোবাসে। তার কারণটি কি? তার কারণ হচ্ছে প্রকৃতির দেই গুণের প্রভাব যার উপরে যতটা বেশি, সত্য গুণের প্রভাব বেশি, তারা ধীর শান্ত, শাক সবজি দুধ খাবেন, হ্যাঁ সরলভাবে জীবনযাপন করবেন, এই সত্য গুণের লোক। রজগুণের লক্ষণ কি? মাছ খাবে, মাংস খাবে, মদ খাবে, খুব ছুটাছুটি করবে, হ্যাঁ, এই এই রজগুণের লক্ষণ। তমগুণের লক্ষণ কি? খুব আলস্য পরায়ণ হবে, গন্ধ জিনিস খাবে, বাসি জিনিস খাবে, সবসময় শুয়ে থাকবে। এইরকম ভগবত গীতায় ভগবানকে সব বর্ণনা করেছে কোন গুণের প্রভাবে কিরকম কার্যকলাপ করবে। তো প্রতিটি মানুষ অসহায় ভাবে, প্রতিটি জীব, শুধু মানুষ নয়, প্রতিটি জীব অসহায় ভাবে আমার প্রকৃতির গুণের দ্বারা এরকম কাজ করে যাচ্ছে, রজগুণ তমগুণ সত্যগুণের দ্বারা। তো এই রজগুণ তমগুণ থেকে কাম আয়সা ক্রোধ আয়সা রজগুণ সমুদ্ভব, এই রজগুণ থেকে এই যে কাম আর ক্রোধ উৎপন্ন হচ্ছে সেটাই কি করছে, এই কামই ক্রোধে পরিণত হচ্ছে। আর এই কাম হচ্ছে সর্বগ্রাসী। কাম মানে কি? কাম মানে অনেক বিষয় ভোগ করার বাসনা, তাকে বলে কাম। নিজের দৃঢ় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম। কামের বিষয় ভোগ করার তীব্র প্রবণতা তাকে বলে কাম। বিষয় ভোগ করবার জন্য প্রকৃতিকে নিষ্পেষিত করা সেটা হচ্ছে কাম। তো সেটাই বর্তমানে সমাজে হচ্ছে আমাদের ভোগের জন্য। কিন্তু এখানে ভগবদ গীতা কৃষ্ণ কি বলছেন যে কাম হচ্ছে সর্বগ্রাসী আর পাপাত্মক। এই কামকেই জীবনের প্রধান প্রধান শত্রু বলে জানতে হবে। এই কাম হচ্ছে আমাদের জীবনের প্রধান শত্রু, এ সর্বগ্রাসী, এ পাপাত্মক। পাপ করার প্ররোচনা আসে কাম থেকেই, তাই কাম হচ্ছে জীবনের প্রধান শত্রু। কাম এসা ক্রোধ এসা রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপনা বৃদ্ধি এনম ইহা বৈরিণম। এই কাম কি করে না, কাম জীবের জ্ঞানকে আবৃত করে রাখে। প্রতিটি জীবের একটা চেতনা রয়েছে, আমাদের চেতনা অনুসারে আমরা কাজ করব। পশুদের চেতনা আলাদা, মানুষের চেতনা আলাদা, মানুষদের মধ্যে আবার বিভিন্ন প্রকারের, বিভিন্ন মানুষের বিভিন্ন প্রকার চেতনা আলাদা। চেতনা বা কনসিয়াসনেস বলে সেই ইংরাজিতে। তো আমার চেতনা যেরকম আমার কার্যকলাপ গুলি সেরকম হবে। তো পশু পাখি মানুষ গাছপালা এই প্রতিটির মধ্যে আত্মা রয়েছে, কিন্তু প্রতিটির আত্মার লক্ষণ আছে চেতনা, আত্মার লক্ষণ আছে চেতনা। কিন্তু এই চেতনার বিকাশ বিভিন্ন স্তরের হয়ে থাকে। কোন আত্মা তো চেতন, কিন্তু এই কামের দ্বারা বা অজ্ঞানের দ্বারা এই চেতনা আবৃত থাকে। ভিন্ন ভিন্ন আত্মা ভিন্ন ভিন্ন শরীর লাভ করে। কোন আত্মা বৃক্ষ শরীর লাভ করেছে, কোন আত্মা পশু পাখি শরীর লাভ করেছে, কোন আত্মা মানুষ শরীর লাভ করেছে। তো যে আত্মা যেই রূপ লাভ করেছে তার মধ্যে তার চেতনার বিকাশ তদ্রূপ হয়ে থাকে। তো সেক্ষেত্রে ভগবান কৃষ্ণ এখানে বর্ণনা করছেন ঠিক যেভাবে গাছপালা রয়েছে তার মধ্যে আত্মার চেতনার বিকাশ খুব কম, তাই গাছকে তোমার কেটে ফেলি সে আত্মা বুঝতে পারে না, মানে চেতনাটা অত অবনত তা আত্মা সাহেব কিছু বুঝতে পারে না, কোনো কষ্ট পায় না, তা চেতনা সম্পূর্ণ আচ্ছাদিত হয়ে গেছে তাই আত্মা বুঝতে পারে না। তো গাছপালা থেকে আরো উন্নত চেতনা কার, তো পশু পাখিরা, তাদের চেতনা আর একটু বিকশিত হয়েছে। তো সেই চেতনার মাধ্যমে তারা কি করে, তারা বুঝতে পারে। যদি পশু পাখিকে আমরা কেটে ফেলি তারা কষ্ট পায়, কুকুর যদি আসে তাকে হ্যাক বললে এ চলে যায়, তা তাদের কিন্তু চেতনার বিকাশ হয়েছে। কিন্তু তাদের চেতনাটা বিকাশ বিকশিত সীমিতভাবে বিকাশ লাভ করেছে। কতটুকু পশু পাখিদের চেতনার বিকাশ কতটুকু, শুধু তারা বুঝতে পারবে আহার নিদ্রা ভয় বৈঠক এই চারটার উপরে ওদের চেতনার কাজ করে না। সকালে উঠলেই এটা কুকুরের মধ্যে আত্মা যে রয়েছে তার আত্মার চেতনা অতটুকু বিকাশ হয়েছে, সে উঠলেই ঘুম থেকে সে শুধু চেষ্টা করবে কি খাব, কোথায় ঘুমাব, কিভাবে মৈথুন করব আর কিভাবে ঝগড়া করব, এইটুকু বিকাশ আত্মার বিকাশ হয়েছে, তার চেতনার বিকাশ। কি যথার্থ যে মানুষ, যথার্থ মানুষ যে পশু স্তর থেকে উন্নত, তার চেতনাটি কি রকম? তার চেতনা বেদান্ত সূত্রতে বর্ণনা করা হচ্ছে যে অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, মানুষের চেতনা পশুর চেতনা থেকে উন্নত। তার প্রমাণ কি? কি প্রকারের মানুষের চেষ্টা পশুর চেষ্টা, মানুষের চেষ্টার মধ্যে কি পার্থক্য আছে? যে পার্থক্যের মাধ্যমে আমরা বুঝতে পারব যে মানুষ আছে পশু থেকে শ্রেষ্ঠ। তার কি চেষ্টা দেখে? মানুষ বড় বৈজ্ঞানিক হয়ে গেছে বলে, মানুষ দশতলা বাড়ি করে থাকতে বলে পারে বলে, ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হতে পারে বলে, এইটা কি পশু থেকে মানুষের শ্রেষ্ঠতা? না। কেন না? পশুরা বাড়ি বানাতে পারে, তারাও খেতে পায়, তারাও তাদের ঘুমাবার ব্যবস্থা রয়েছে, তাদেরও মৈথুনের ব্যবস্থা রয়েছে। এইটাই শুধু মানুষকে পশু থেকে শ্রেষ্ঠ করতে পারে না, এইটাই শুধু মানুষকে পশু থেকে শ্রেষ্ঠ করতে পারে না। মানুষের চেতনার শ্রেষ্ঠতা কোথায়? তো বেদান্ত সূত্রে বলা হচ্ছে যে আমরা তখনই যথার্থ মানুষের স্তরে উপনীত হতে পারি যখনই আমাদের মধ্যে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, এই ব্রহ্ম জিজ্ঞাসা আসবে। পশুদের চেতনার যে স্তর রয়েছে তাদের জিজ্ঞাসা বিষয়টি কি? সকাল থেকে উঠলেই কি খাব, কোথায় ঘুমাব, কি করে মৈথুন করব, আত্মরক্ষা করব, আহার নিদ্রা ভয় মৈথুনম চ সামান্যম এত পশুভীর দ্বারা না ধর্ম হি তেসাং অধিক বিশেষ ধর্ম নহি না পশুভী সমান। পশুর জিজ্ঞাসা বিষয়ে আমি স্কুল ছাত্রদেরকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তোর যে পড়াশোনা করছ এর লক্ষ্য কি? জীবনে কি করে আনন্দ আমরা পেতে পারি, সুখী হতে পারি? সবাই বলছে টাকা পেলে সুখী হতে পারে। তো টাকা পেলে কি হবে? টাকা পেলে ভালো খেতে পাবো, ভালো বাড়ি পাবো, হ্যাঁ ঠিক আহার নিদ্রা ভয় পেতে সব তারা বর্ণনা করে বলছে। তো আমি জিজ্ঞাসা করছি তো এইগুলি পশুরা পাচ্ছে না পাচ্ছে না? হ্যাঁ পশুরা পাচ্ছে। আমরা মানুষ বলেছি আমার উন্নত, আমার শ্রেষ্ঠ, কিন্তু আমরা কি করে পশু থেকে শ্রেষ্ঠ? আমরা খাওয়া দাওয়া পাই, পশুরা তো খাওয়া দাওয়া পায়। জঙ্গলে হাতি আছে, কুইন্টাল কুইন্টাল খাবার পায়, ওর তো কোনো চাকরি নেই, ও তো কলেজে ইউনিভার্সিটি পড়াশোনা করতে যায় না, ও কুইন্টাল কুইন্টাল খাবার পায়। আমরা মানুষ জন্ম পায়, আমরা দিনে দুবেলা খেতে পায় না, অনেক মানুষ আছে। আর আমরা মানুষ বলি, শ্রেষ্ঠ বলি, মানুষকে কিরোসিন জনে, দুধ জনে, চালের জন্য, তাদের খাবার জন্য রেশন কার্ড নিয়ে লাইন করে দাঁড়াতে হয়। কোন পশুকে দেখেছেন কোনদিনই তার খাবার জন্য লাইন করে দাঁড়াতে হয়? সে তো মানুষ থেকে আরো ভালো খাবার পাচ্ছে, তার কোনো চিন্তাই নেই। তো পশু শ্রেষ্ঠ না মানুষ শ্রেষ্ঠ? প্রভুপাদ বলছেন যে এক বস্তা গম নিয়ে আসবেন, গম আটা হয় যে গম থাকে, তো গমকে রাস্তায় ফেলে দেন, গরু আসবে, গরু আসবে যত পারবে গম খাবে ও চলে যাবে, পায়রা আসবে ও গম খাবে চলে চলে যাবে, যত পশু পাখিরা আসবে তারা খাবে চলে যাবে, মানুষ আসবে কি করবে? ও খাবে আর বস্তা বেঁধে আবার ঘরে নিয়ে যাবে। এটা তো পশু আর মানুষের মধ্যে পার্থক্য। এইভাবে আমরা মনুষ্য জন্ম উন্নত বলে মনে করতে পারি না। তো মনুষ্য জন্ম আমাদের বৈদিক বেদান্ত সিদ্ধান্ত অনুসারে আমরা তখনই নিজেকে উন্নত বা শ্রেষ্ঠ চেতনার অন্তর্ভুক্ত বলে মনে করতে পারি যখন আমাদের মধ্যে এই জিজ্ঞাসাবাদ আসবে, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, কে আমি কেন আমায় যারে তাপত্রয়, ইহা নাহি জানে কেমনে হিত হয়, আমি কে ভগবান কে, আমি কেন দুঃখ পাই, মৃত্যুর পরে আমার কি গতি হবে। এই চেতনা সম্পন্ন যথার্থ মানুষের চেতনা সম্পন্ন যে মানুষ তাকে বোঝা যাবে যখন তার মধ্যে এই প্রশ্ন জিজ্ঞাসা আসবে, এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য সে চেষ্টা করবে, তখন সে বুঝবে আমি মানুষ হয়েছে। প্রচুর প্রশ্ন আমরা জিজ্ঞাসা করি, সকাল ঘুম থেকে উঠলেই মানুষের হাজার হাজার প্রশ্ন, স্কুল কলেজে প্রশ্নোত্তর চলে, আদালতে প্রশ্নোত্তর চলে, হসপিটালে প্রশ্নোত্তর চলে, কোটি কোটি প্রশ্নের উত্তর চলে। কিন্তু এই কোটি কোটি প্রশ্ন উত্তরে মাঝে কয়টা মানুষ জিজ্ঞাসা করে যে আমি কে, আমি কেন দুঃখ পাই, আমি কোথা থেকে এসেছি? কয়জন মানুষ এই প্রশ্ন জিজ্ঞাসা করে? কিন্তু আমাদের বৈদিক সাহিত্য বা শিক্ষার অনুসারে আমরা যথার্থ মানুষ তখনই হতে পারি যখন আমাদের জিজ্ঞাসা শুধু আহার নিদ্রা ভয় মৈথুনের মধ্যে সীমিত না থাকে, এতে কিছু উন্নত জিজ্ঞাসা আমরা উপনীত হই। তাকে বলা হচ্ছে কি না, বিকশিত চেতনা। তো বিকশিত চেতনা, গাছপালাদের চেতনা হচ্ছে আবৃত চেতনা, আচ্ছাদিত হয়ে রয়েছে তাদের চেতনা। পশু পাখিদের চেতনা রয়েছে সংকুচিত হয়ে রয়েছে, সংকুচিত চেতনা। কিন্তু মানুষের চেতনা হচ্ছে মুকুলিত চেতনা, চেতনার একটু মুকুল কলি বা কড়ি ধরেছে। তো এইভাবে যারা বুঝতে পারে, যারা আটলিস্ট এই জিজ্ঞাসা আসে যে কেন আমি দুঃখ পাই, আমি কে, এই কথা জানার পরে তারাই তখন এই শাস্ত্র খুলবে এই সমস্ত প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এই প্রশ্নের উত্তর আমার বাবা মা দিতে পারবে না, আমাদের অধ্যাপকরা দিতে পারবে না, আমাদের রাজনৈতিক দলরা দিতেই পারবে না, তথাকথিত সমাজসেবকরা দিতে পারবে না, একমাত্র গীতা ভাগবতই উত্তর দিতে পারবে। আর সেই উত্তর লাভ করে যখন আমরা যথার্থ আধ্যাত্মিক জীবনে প্রবেশ করব, সেই সময়ের যে চেতনা তাকে বলা হয় বিকশিত চেতনা। বিকশিত চেতনা সম্পন্ন মানুষ মানে কি, যে বুঝতে পেরেছে যে আমি দেহ নয়, আমি চিন্ময় আত্মা, যে আত্মার জন্ম নাই, মৃত্যু নাই, অজনিত শাশ্বত নহন্যতে হন্যমান শরীরে, যে বুঝতে পেরেছে এই জগৎ হচ্ছে ক্ষণস্থায়ী, যে বুঝতে পারছে আমি ভগবানের নিত্য অংশ, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, যে বুঝতে পেরেছে এই জগৎ হচ্ছে দুঃখালয় অশ্বাসতম, এই জগতে দুঃখের আলয়, এই জগৎ হচ্ছে অনিত্য, যে বুঝতে পেরেছে এই জগতে সংসার কারাগার, এই সংসার কারাগারে যারা ভগবানের আইনকে লঙ্ঘন করে, পশ্চিমবঙ্গ সরকারের আইনকে লঙ্ঘন করলে যেরকম পশ্চিমবঙ্গ সরকারের জেলখানায় যেতে হয়, ভগবানের আইনকে যারা লঙ্ঘন করে তারা এই জড়জগৎ রূপী সংসার কারাগারে তাদেরকে আসতে হয়। এই সংসার কারাগার দুর্গের জেল সুপারিনটেন্ডেন্ট হচ্ছেন দুর্গাদেবী। এই দুর্গাদেবী জীবকে ক্লেশ দিয়েছেন, ত্রিশূল ধারণ করেছেন, আদি আত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই তিন প্রকার ক্লেশ দিয়ে মা দুর্গাদেবী সবাইকে শাসন করেছেন। আদি আত্মিক ক্লেশ, আমাদের মন থেকে শরীর থেকে যে কষ্ট পাচ্ছি, আদি আত্মিক ক্লেশ। আদি ভৌতিক ক্লেশ, অপর জীব থেকে যে আমরা কষ্ট পাই, আদি ভৌতিক ক্লেশ। আদি দৈবিক ক্লেশ বা কষ্ট, দেবতাদের কাছ থেকে বা দৈব দুর্বিপাক, অতিবৃষ্টি, বন্যা, খরা, ভূমিকম্প, এই ত্রিতাপ ক্লেশে প্রতিটি জীব জর্জরিত, প্রতিনিয়ত আমরা এই ত্রিতাপ ক্লেশ এবং দুঃখে আমরা জর্জরিত হচ্ছে। তো যারা বিকশিত চেতনা সম্পন্ন মানুষ তখন এই সমস্ত বুঝে তারা কি করবে, না শাস্ত্র থেকে এই সমস্ত উত্তর লাভ করে শাস্ত্রীয় নির্দেশ অনুসারে জীবনযাপন করবে, তাকে বলে বিকশিত চেতনা সম্পন্ন মানুষ। তো এইভাবে শাস্ত্র নির্দেশ অনুসারে আমরা যখন জীবনযাপন করব তখন কি হবে, না আস্তে 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 আমরা বুঝতে পারব এই যে কাম যে আমাদের চেতনাকে আচ্ছাদন করে রেখেছে, এই কাম আস্তে আস্তে দূরীভূত হবে। যতটা কাম দূরীভূত হবে ততটা আমাদের হৃদয়ে কি প্রকাশিত হবে, না প্রেম প্রকাশিত হবে, প্রেম। এই প্রেম প্রকাশিত হবে আমাদের ভগবান সঙ্গে, যে প্রেমময় সম্পর্ক এটা বিচ্ছিন্ন হয়ে গেছে, হয় আমাদের কামের বশবর্তী হয়েছে। তো যতটা আমরা শাস্ত্রীয় নিয়ম পালন করব, ভগবানের নাম কীর্তন করব, ভগবানের কথা শ্রবণ করব, আমাদের চেতনার বিকাশ হবে, তখন আমরা যথার্থ প্রেম স্তরে উন্নীত হব। তা নাহলে বর্তমান সমাজে যেরকম হচ্ছে পশুদের মধ্যে মতন, আমরা দেখতে খুব সভ্য কিন্তু কাজ আমাদের কিরকম হচ্ছে না পশুদের মতন চলছে, তার কেন কারণটি কি না চেতনা। বর্তমান সমাজে যা চলছে এই অবস্থা, দেশ দেশের মধ্যে সংঘর্ষ, জাতি জাতির মধ্যে সংঘর্ষ, ঘর ঘরের মধ্যে সংঘর্ষ, স্বামী স্ত্রীর মধ্যে সংঘর্ষ, পিতা পুত্রের মধ্যে সংঘর্ষ, যে কোনো দিন আপনি নিউজ পেপার খুলুন কোনোদিন বাদ যাবে না যেদিনকে নিউজ পেপারে লেখা নেই আজকে ছেলে বাবাকে মেরে ফেলল, ও স্বামী স্ত্রীকে মেরে ফেলল, মা তার মেয়েকে মেরে ফেলল, কোনোদিন বাদ যাবে না। আপনি আজকে থেকে 50 বছর আগের একটা নিউজ পেপার আনো আর আজকের নিউজ পেপার দেখুন, মিলান মিলিয়ে দেখুন। আজকে থেকে 50 বছর আগে যদি খবর কাগজ পড়েন সেই খবর কাগজে কয়টা বর্তমান যারা দাঙ্গা চলছে আর সেসবের বর্ণনা দেখবেন। পাশ্চাত্য দেশে একটা মহিলা একটা পুরুষকে ভালোবেসেছে, সে বিবাহিত মহিলা, তো পুরুষের ও মহিলা দুটো বাচ্চা, তো সে পুরুষটা বলছে তুমি দুটো বাচ্চা আছে, এই বাচ্চাকে নিয়ে আমি তোমাকে বিয়ে করবো না। তো সে মহিলা কি করেছে, সমুদ্র তীরে গিয়েছে, গিয়ে তার গাড়ির ভিতরে দুটো বাচ্চাকে বসিয়ে এদিকে গাড়ির অ্যাক্সিলেটর চেপে তো সে গাড়িটাকে সমুদ্রের মধ্যে মানে ফেলে দিয়েছে। কি এটা কি মানুষ না পশু? পশুরা মনে হয় কোনোদিন এরকম করে না, পশুরা করে না। এই দুই দিন একটা আগে একটা নিউজ পেপার আমি পড়েছি, একটা মা তার কন্যাকে একটা মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে ঢুকিয়ে তাকে মেরে ফেলেছে। মানে এইরকম নিউজ একটা দুটো নয়, হাজার হাজার নিউজ। বর্তমান সমাজের অবস্থা এরকম হয়ে গেছে, মানুষের প্রবৃত্তি মানে পশু থেকে নিকৃষ্ট হয়ে গেছে, পশু থেকে নিকৃষ্ট হয়ে গেছে। বান্দর কুকুরেরা তাদের বাচ্চাকে স্নেহ মমতা করে, তাদের দেখাশোনা করে, কোন পশু আমরা শুনি না যে তার পেটের ভিতরে তার শিশুকে হত্যা করে। পশু সমাজে শুনেছেন, শুধু মানুষ সমাজ আমরা এখনো শুনছি যে গর্ভের মধ্যে মা তার নিরীহ শিশুকে মা নিজে হত্যা করতে কোনো দ্বিধা করছে না। আর মা দ্বিধা করতে দূরের কথা, এখন এটা জাতির গৌরব। আমাদের সরকার লক্ষ লক্ষ টাকা খরচা করে, কি করে এই গর্ভ নষ্ট করতে হবে, তার শিক্ষা মানুষকে দেওয়া হচ্ছে। মানে কি জঘন্য, হ্যাঁ চেতনা হলে এরকম কাজ করা যেতে পারে? তাহলে এই সমস্ত বিশ্লেষণ থেকে আপনারা কি মনে করছেন আমরা উন্নত হচ্ছি, আমরা মানুষ হচ্ছি না আমরা পশু হচ্ছি? আমার তো মনে হয় আমরা পশু হচ্ছে না, পশু থেকে আরো নিচ স্তরে চলে আছে। পশুদের মধ্যে স্নেহ মমতা রয়েছে, পশুরা অত জঘন্য কাজ করে না, কিন্তু এই চেতনার উদ্ভব কোথা থেকে হচ্ছে, এইরকম চেতনার অবনতি হচ্ছে কোথা থেকে? এই কাম এস ক্রোধ এস রজগুণ সম্ভব, এই কাম আর ক্রোধ যে রজগুণ থেকে উৎপন্ন হচ্ছে। তো এই সমস্ত কামের বশবর্তী হওয়ার একমাত্র কারণ হচ্ছে কৃষ্ণ ভুলি যেই যে ভগবান ছা করে নিকটস্থ মায়াতারে ঝাপটিয়া ধরে। ভগবত বিমুখ, কৃষ্ণ বিমুখ, ভগবত বিস্মৃতি মানুষকে এই অজ্ঞান অন্ধকার মধ্যে নিক্ষেপ করে, যার ফলে মানুষ আস্তে 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 একটু অধগামী হয়ে যায়। তাই কলিযুগে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু ব্রজেন্দ্র নন্দনে যেই সচ্চিত হইল সেই বলরাম হইল নিতাই, সেই ভগবান শ্রীকৃষ্ণ যিনি আজকে থেকে 5000 বছর পূর্বে আবির্ভূত হয় এই সমস্ত জগতের কল্যাণের জন্য শ্রীমদ ভগবত গীতার মতন মহান শিক্ষা প্রদান করেছিলেন। এই শিক্ষা অত মহান, হাজার হাজার বছর অতিবাহিত হয়েছে, দেখো আজকে আমাদের সামনে সেই শিক্ষা যথাযথ রূপে উপস্থিত রয়েছে। সেই ভগবান কৃষ্ণ যে মহান শিক্ষা দিয়েছিলেন এই জগৎবাসীদের কাছে তাকে আরো ভালো করে তুলে ধরার জন্য তিনি স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন। অবতীর্ণ হয় এই বদন কলিহত বদ্ধ জীবের উদ্ধারের জন্য, অন্য কোন উপায় না দেখে। যে কলিযুগের লক্ষণ খুব খারাপ, মন্দ সুমন্দ বতয়হ মন্দ ভাগ্যাহী উপদ্রুত, ভাগবত বর্ণনা করা হচ্ছে কলিযুগের মানুষের ভাগ্য খুব মন্দ, খুব খারাপ, মন্দ সুমন্দ বতয়হ। কলিযুগের মানুষের মন আরো খারাপ, সুমন্দ বতয়হ মন্দ ভাগ্য উপদ্রুত, বিভিন্ন প্রকারের ঝামেলার মধ্যে থাকবে। কলিযুগে যোগ করা সম্ভব নয়, কলিযুগে ধ্যান করা সম্ভব নয়, কলিযুগে যজ্ঞ করার শুদ্ধতার অভাব। তো সেই জন্য চৈতন্য মহাপ্রভু তিনি একমাত্র উপায় আমাদের জন্য দিয়ে গিয়েছেন, হরের নাম, হরের নাম, হরের নাম এব কেবলম, কলৌ নাস্তেব 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 গতির্নথা। একমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র, যার মাধ্যমে চেত দর্পণ মার্জনম ভব মহা দবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম, চেত দর্পণ মার্জনম, আমাদের চিত্তরূপক আইনাকে যদি আমরা মার্জন করতে চাই, আমাদের চেতনাকে যদি বিকাশ করতে চাই, তাহলে কলিযুগে একমাত্র উপায় হচ্ছে কি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি ষোড়শ নাম্নাম কলিকল্পনাশনম ন পরতর উপায় সর্ববেদসু দৃশ্যতে। সমস্ত বেদ বেদান্ত উন্মোচন করে বিবেচনা করে দেখা গিয়েছে ইতি ষোড়শ নাম্নাম কলিকল্পনাশনম, এই ষোলো নাম বত্রিশ অক্ষর একমাত্র আমাদের এই কলির প্রভাব থেকে আমাদেরকে মুক্ত করে রাখতে পারে। তাই শ্রীমৎ ভাগবতম যেন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজ কাছে উপস্থাপনা করছেন, তখন তিনি বর্ণনা করে বলছেন কলে দোষ নিধি রাজন, হে রাজন এ কলিযুগ যে দোষের সমুদ্র, অত্যন্ত দুষ্ট, খুব খারাপ, অত্যন্ত দুষ্ট, সে কলের এক মহান গুণ। এই কলিযুগ অত্যন্ত খারাপ হলেও এর একটা মহান গুণ আছে, এই কলিযুগের মতন অত খারাপ যুগ নেই, অত অসৎ পথ গ্রহণ করবার দৃষ্টান্ত অন্য কোন যুগে দেখা যায় না। মানুষ সমাজ তার চেতনা অত অধপতিত হবে অন্য কোন যুগে দেখা যায় না, তো কলিযুগে দেখা দেয়। কিন্তু কলিযুগ এত খারাপ হলেও অস্তি এক মহান গুণ, এটি মহান গুণ আছে। এই মহান গুণটি কি, না কীর্তনাদ এব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরাং ব্রজে, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের নাম সংকীর্তনের মাধ্যমে আমরা এই ভববন্ধন থেকে মুক্তি লাভ করে পরম পদ লাভ করতে পারি। তাই আজকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবন মুক্ত সঙ্গ ছিল এসি ভক্তিবেদান স্বয়ং প্রভুপাদ যে প্রতিষ্ঠা করেছেন আজকে থেকে প্রায় 30 বছর পূর্বে। তো সারা বিশ্ব জুড়ে সে আমেরিকা, জার্মান, জাপান, এমনকি রুশ, চাইনার মতন কমিউনিস্ট দেশ, সেখানেও লক্ষ লক্ষ মানুষ আজকে হরিনাম করছে। এই হরিনামের গীতা অধ্যয়ন এটা কোন দল, কোন জাতি, কোন গোষ্ঠী বিশেষের জন্য উদ্দিষ্ট নয়। জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টিয়ান হোক, যে কেউ ভগবানের নাম কীর্তন করার মাধ্যমে এই গীতার জ্ঞান, সার্বজনীন জ্ঞানকে জীবনে প্রয়োগ করবার মাধ্যমে তাদের এই মনুষ্য জন্মকে সফল করতে পারে। এইরকম মনে করবো না যে গীতা পড়লে একটু পুণ্য হবে, মৃত্যুর পরে আবার স্বর্গে যাব, আর মৃত্যুর পরে স্বর্গে যাবে বা না যাবে দূরের কথা। এই গীতাকে আমরা প্রয়োগ করলে আমাদের এই জীবনে অত্যন্ত সুখকর এবং আনন্দময় হয়ে উঠবে। সেজন্য আমরা সবার কাছে সেই প্রার্থনা করি যে আপনারা সবাই গৃহে থাক, বনে থাক, সদা হরি বলে ডাক। আমরা যেখানে থাকুন না কেন, নামাশ্রয় করি যতনে তুমি থাক আপন কাজে, নিজ নিজের কর্তব্য কর্ম সম্পাদন করুন এবং তার সঙ্গে সঙ্গে গীতা ভাগবত অধ্যয়ন হরিনাম করুন। এই হচ্ছে এই যুগের শ্রেষ্ঠ ধর্ম। এই যুগের শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে কৃষ্ণের সংসার কর ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম সার। সব ধর্ম যে শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে কৃষ্ণের সংসার কর, ভগবান কে কেন্দ্রে রেখে আমরা সংসার করি এবং সমস্ত প্রকার অনাচার কে পরিত্যাগ করি, পাপ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে এবং জীবের প্রতি দয়া করতে হবে আর ভগবান শ্রীকৃষ্ণের নাম করতে হবে। তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতা ভাগবতের মাধ্যমে আমাদের উদ্দেশ্যে এই সমস্ত কল্যাণকর কথা বলেছেন।